ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
কুয়েত সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে বলে সে দেশের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতা বিমানবন্দর ওড়ানোর হুমকি দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর লালবাজারে ফোন আসার ফলে তার জেরে রাতভর বিমানবন্দরে চিরুনি তল্লাশি চালালো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএফ এর জওয়ানরা।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। সিরিয়ার মধ্যাঞ্চলবর্তী হামা প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী সেনাদের মধ্যেকার লড়াইয়ের হাত থেকে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়েছে প্রায় 100,000 মতো মানুষ ঘরবাড়ি ছেড়ে। আগস্টের 28 ও 5 সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে, জানিয়েছে আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওসিএইচএ বলছে, হামার ওই বাস্তুচ্যুত মানুষের অর্ধেক সংখ্যক গিয়ে পৌঁছিয়েছে পাশের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদ্দিব প্রদেশে। অন্যান্যেরা দৌড়িয়েছে সরকার নিয়ন্ত্রিত হামা শহর পানে। ওখানকার 4 মসজিদ অস্থায়ী শরণার্থী কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়ার রাক্কা শহরকে মুক্ত করতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অভিযানে তুরস্ক যোগ দিতে প্রস্তুত থাকবে বলে জানা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সূত্রে। G20 শীর্ষ বৈঠক শেষে একযোগে দেশে ফেরার সময় সহযাত্রী সাংবাদিকদেরকে একথা জানিয়েছেন এরদোয়ান। চীনে G20 বৈঠক চলাকালে পৃথক বৈঠক চলাকালে আলাদাভাবে আয়োজিত কথাবার্তার সময় বিষয়টি তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এরদোয়ানের যে উক্তি খবরাখবরে উদ্ধৃত করা হয়েছে তাতে তিনি বলেন, রাক্কার ব্যাপারে ওবামা চান এককাট্টা হয়ে কিছু করতে, আমাদের তরফ থেকে এটা সমস্যা নয় বলে বলেছি আমরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, গত 2 সপ্তাহে ইয়েমেনে আল কায়েদার সঙ্গে জোটবদ্ধ পক্ষকে নিশানা করে পরিচালিত একটানা বিমান হামলায় 13 জঙ্গি নিহত হয়েছে, জখম হয়েছে একজন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সূত্রের এক বয়ানে বলা হয়, আগস্টের 24 তারিখ ও 4 সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে ইয়েমেনের মধ্যাঞ্চলবর্তী সাবুয়াহ প্রদেশে 3 বিমান হামলা হয়। বয়ানে বলা হয়, আরব উপদ্বীপে আল কায়েদার উপস্থিতি ওই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের জন্য বড় মাপের হুমকি হয়ে রয়েছে। আরব উপদ্বীপে আল কায়েদা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান চলে আসছে, সে আজ 7 বছর হয়ে গেল। এই সময়ে শতাধিকবার অভিযান চালানো হয়েছে, তাতে দলটির বেশ কিছু নেতৃস্থানীয় দলপতি নিহত হয়েছে এবং অসামরিক লোকজনের মৃত্যু নিয়ে বিরূপ কিছু বিতর্ক মন্তব্যেরও উদ্ভব ঘটেছে। 2009 সালের পর থেকে নিয়ে ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তানের মতো জায়গায় ড্রোন হামলায় কমসে কম 64 ব্যক্তির প্রাণহানি ঘটেছে বলে হোয়াইট হাউস সূত্রে স্বীকার করা হয়েছে। মালয়েশিয়ায় এই প্রথম মশাবাহিত জিকা ভাইরাস সংক্রমিত অন্তঃসত্ত্বা এক মহিলার সন্ধান মিলেছে বলে বলা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সুব্রমানিয়াম আজ বুধবার সাংবাদিকদের জানান, 27 বছর বয়সী বিবাহিত ওই মহিলা সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন দক্ষিণী রাজ্য জোহরের বাসিন্দা। সিঙ্গাপুরে এখন জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। মোটমাট 275 জনের দেহে জিকা সংক্রমণের আলামত পাওয়া গিয়েছে। সুব্রমানিয়াম জানান, 3-4 মাসের অন্তঃসত্ত্বা নারীর শরীরে কীভাবে ওই মাইক্রোসেফালি নামে চিহ্নিত মারাত্মক ব্যাধির সংক্রমণ ঘটল সেটা স্পষ্ট নয়। ওই ব্যাধির কারণে অস্বাভাবিক ক্ষুদ্রাকারের মাথা এবং ভবিষ্যতের সম্ভাব্য শারীরিক গড়ন গঠন আচরণের সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু সন্তান। ওই মহিলা জানান, হালে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন এবং তাঁর স্বামী দৈনন্দিন কাজকর্মের সুবাদে সেখানে যাতায়াত করে থাকেন। মালয়েশিয়ায় প্রথম জিকা সংক্রমণের খবর দেয় গত সপ্তাহে। হালেই সিঙ্গাপুর গিয়েছিলেন 58 বছর বয়সী এমনি এক মহিলার শরীরে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু এই রিপোর্টটি পাঠিয়েছেন।
আইনমন্ত্রী বলেছেন, জনগণের দাবি এবং চাওয়ার পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকটি সংগঠন যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেছেন, মন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে। যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতে ইসলামীর বিচার করারও উদ্যোগ নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় এ লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্ত করেছে এবং তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। আর এজন্য বিদ্যমান 1973 সালের আইন পরিবর্তনের প্রয়োজন হবে। এদিকে দুই মন্ত্রীর শপথভঙ্গ বিষয়ে উচ্চতর আদালতের রায় সম্পর্কে আইনমন্ত্রী জানিয়েছেন, তাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের কোনো প্রয়োজন নেই। আমির খসরু, ওয়েস্ট আমেরিকা, ঢাকা।
কিছুদিনের জন্য শিথিল করার পর কুয়েত সরকার বাংলাদেশের শ্রমিক নিয়োগের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
খবরে বলা হয়, কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন করে নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত সপ্তাহের শেষ নাগাদ কুয়েতে বাংলাদেশিদের সংখ্যা 2 লাখে পৌঁছেছে এমন পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরে উল্লেখ করা হয়েছে। এদিকে কুয়েতের এক সংসদ সদস্য দেশটির মূল জনসংখ্যার সাথে অভিবাসী শ্রমিকদের ভারসাম্য বজায় আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। ডক্টর আব্দুর রহমান আল জিরান বলেছেন, কুয়েত সরকারের এমন পদ্ধতি চালু করা দরকার যাতে অদক্ষ অভিবাসীদের কুয়েত ছেড়ে চলে যেতে হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গতকাল গভীর রাতে পুলিশ কলকাতা বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি পাবার পর সেখানে সতর্ক অবস্থান গ্রহণ করে পুলিশ, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
রাতভর বিমানবন্দরে চিরুনি তল্লাশি চালালো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএফ এর জওয়ানরা। আজ সকাল থেকে দিনভর জারি থাকে চিরুনি তল্লাশি, আনা হয়েছে স্নিপার ডগ। বিমানবন্দরে আসা গাড়িগুলিতে তল্লাশিও চালানো হয়, পাশাপাশি বিমানবন্দরের গেটেও চলে চেকিং। রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজার সূত্রের খবর, গতকাল ভারতীয় সময় রাত 1টা নাগাদ পুরুষকণ্ঠে বিমানবন্দরে মানবোমা বিস্ফোরণের হুমকি দিয়ে লালবাজারে ফোন আসে। ঘটনার কথা জানানো হয় আন্তর্জাতিক বিমানবন্দর থানা ও বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান, যদিও নির্দিষ্ট কোনো এখনো খবর পাওয়া যায়নি। পরমাশিস খসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নবীন বয়সীদের একটি দলের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, বাস্তবে তা নিয়ে কাজও করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রণোদনায় আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়ার নবীন বয়সীদের উদ্যোগে কর্মসূচির প্রেক্ষিতে লাওসে প্রাণবন্ত এক অনুষ্ঠানে ওবামা বলেন, ঐতিহাসিক ধারাবাহিকতাতেই দেখা গিয়েছে যে এই নবীন বয়সীরাই আসলে অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকা শক্তি। জোর দিয়ে তিনি বলেন, দেশগুলোকে এখন শিক্ষার মান আরও বাড়াতে হবে, কেবল কিশোর বালকই নয়, কন্যাদের, বালিকা কিশোরীদেরকেও ওই প্রার্থিত লক্ষ্যের আওতাধীনে নিয়ে আসতে হবে অবশ্যই। শীর্ণ একখানি হাত দিয়ে বর্ষিয়ান এক মহিলা ওড়নার একটা অংশ টেনে ধরলেন মুখের ওপর, আর ওভাবেই পুরুষদের সামনে সলজ্জ মুখখানি ঢেকে এসেছেন তিনি বছরের পর বছরের পর্দানসীন সমাজ ব্যবস্থায়। বিয়ে হয়েছিল সেই কবে 53 বছর আগে। অশীতিপর স্বামী আব্দুস শকুর এখন জেলখানায় নিষিদ্ধ বই বিক্রির দায়ে অভিযুক্ত হয়ে 5 বছর মেয়াদে জেল খাটছেন তিনি। নাইমা বলেন, সরকারি বিজ্ঞপ্তি পেয়েই উনি নিষিদ্ধ বইগুলো বইঘরের শেলফ থেকে সরিয়ে ফেলেছিলেন, বইগুলো তাঁদের সম্প্রদায়ের বিষয়াদি নিয়েই লেখা। নাইমা আব্দুস শকুর পাকিস্তানের আহমেদিয়া সম্প্রদায়ের সদস্য। শকুরের ছোট্ট ওই বইঘরে বইয়ের সঙ্গে তাঁরা বিক্রি করেন চশমাও পাঞ্জাব প্রদেশের ওই শহরটাতে। আমেরিকার এক নভোচারী এবং রাশিয়ার দুজন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 6 মাস যাবৎ যথারীতি কাজকর্ম সম্পন্ন করে আজ বুধবার ভোরে ভূপৃষ্ঠে ফিরে এসেছেন, নিরাপদে অবতরণ করেছেন কাজাখস্তানে। কক্ষপথে যুক্তরাষ্ট্রের তরফে রেকর্ড মাত্রায় সর্বোচ্চ সময় অতিবাহিত করলেন এখন আমেরিকার নভোচারী জেফ উইলিয়ামস। এই অভিযাত্রার পর মহাকাশে তাঁর অতিবাহিত সময় দাঁড়াল 534 দিন, পৃথক 4 অভিযাত্রা মিলিয়ে। এর আগের রেকর্ড ছিল মহাকাশ কেন্দ্র ন্যাসার নভোচারী স্কট কেলির, তাঁরই সময় ছিল 520 দিন। বিশ্ব রেকর্ড এখনও কিন্তু রয়েছে রাশিয়ার গেন্নাদি গাদালকার দখলেই, মহাকাশে তিনি কাটিয়েছেন মোট 879 দিন। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জিকা সংক্রমণের আশঙ্কা ও প্রতিরোধ ব্যবস্থা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সাবরিনা, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে। শুনলেন আজকের বিষয় জিকা সংক্রমণের আশঙ্কা এবং প্রতিরোধ ব্যবস্থা। এ নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন তিনজন অত্যন্ত মেধাবী মানুষ, পেশায় তিনজনই চিকিৎসক। পরিচয় করিয়ে দিচ্ছি, যোগ দিচ্ছেন প্রথমেই পরিচয় করাচ্ছি ফ্লোরিডা থেকে ডক্টর সেজান মাহমুদ, প্রফেসর অব মেডিসিন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা কলেজ অব মেডিসিন। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, হলিউডে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন, এখন সম্প্রতি হংকংয়ে একটি চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিয়েছেন। ডক্টর সেজান মাহমুদ, আপনাকে হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি।
স্বাগতম, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতাদেরকে ধন্যবাদ।
ঢাকা থেকে যোগ দিয়েছেন ডক্টর নাফিস আহমেদ খান। বলে রাখি, ডক্টর নাফিস আহমেদ খান ঢাকা থেকে যোগ দিলেও তিনি নিউ ইয়র্কের জুইশ হাসপাতালে কর্মরত। তিনি একজন আন্তর্জাতিক বিষয়াবলীর একজন দক্ষ বিশ্লেষক, একজন বিতার্কিক। ডক্টর নাফিস আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ জানাচ্ছিলেন, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আর একজন যোগ দিয়েছেন ডক্টর নাকিব আহমেদ, জনস হপকিন্স হসপিটালের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং একসময় তিনি জনপ্রিয় এবং নামকরা একজন বিতার্কিক ছিলেন বাংলাদেশে। ডক্টর নাকিব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম, ভয়েস অফ আমেরিকাকে এবং সেই সাথে শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে।
আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই জিকা ভাইরাস নিয়ে। আমি যখন এই তিনজন বিশ্লেষক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি এবং তাদেরকে আমন্ত্রণ জানাই আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম যে আমি নিজে কিছু জানি না। তখন ডক্টর নাকিব আহমেদ আমাকে বলেছিলেন আপনি সবচেয়ে এই সংক্রমণ জনিত রোগের একজন ভুক্তভোগী। সত্যি শ্রোতা বন্ধুরা, আমি কিছুদিন আগে একটি খুব রেয়ার একটি রোগে আক্রান্ত হয়েছিলাম। এটি ওই রকম মশার কামড় ছিল না, কিন্তু এটি টিক বাইট ছিল। রোগটির নাম লাইম রোগ। তো সেই কারণে এই জিকা সম্পর্কে আমি নিজেও কিছু তথ্য সংগ্রহ করেছি। একদম সাম্প্রতিক চিত্র যেটি, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে জিকার কোনো ভয় ছিল না, কিন্তু গতকাল আমাদের ঢাকার রিপোর্টার আমির খসরু রিপোর্ট পাঠিয়েছে যে সিঙ্গাপুর থেকে 19 জন বাংলাদেশির জিকা সংক্রমণের খবর পাওয়া গেছে, যারা সবাই শ্রমিক ছিলেন এবং সিঙ্গাপুরে জিকা থেকে বেঁচে থাকার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বাংলাদেশে সিঙ্গাপুরের এই 19 জনের জিকা সংক্রমিত রোগীর সংবাদ পাওয়ার পর বাংলাদেশ দূতাবাস সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ সকল বিমানবন্দর এবং অন্যান্য জল ও স্থল বন্দরে সতর্কতা অবলম্বনের নির্দেশ জারি করেছে। বিশেষ করে সিঙ্গাপুর সহ জিকা প্রবণ যে দেশ, সেই দেশ থেকে আসা যাত্রীদের বিশেষভাবে স্ক্যানিং করার জন্য। আমি আর আলোচনায় যাব না, আমি সরাসরি চলে যাচ্ছি আলোচকদের সঙ্গে। প্রথমেই আমি ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে খুব সংক্ষেপে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, যেহেতু যুক্তরাষ্ট্রে জিকার প্রথম পাওয়া গেছে ফ্লোরিডাতে, জিকা কি এবং কিভাবে এটি হয়, আপনি খুব সংক্ষেপে যদি বলেন।
হ্যাঁ, খুব সংক্ষেপে বলছি, জিকা ভাইরাসটি সংক্রমিত হয় মানুষের মধ্যে মশার কামড় থেকে। অনেকেই হয়তো এই মশাটির নাম আগে শুনে থাকবেন, অ্যাডিস মসকুইটো যেটাকে আমরা বলি। এই এই মশাটির সাথে কিন্তু ডেঙ্গু ফিভারের যোগসূত্র আছে, আমরা যেটা বাংলাদেশে ডেঙ্গু বলি, সেই ডেঙ্গু ফিভার এবং আফ্রিকাতে ইয়েলো ফিভার, এগুলো সব এই একই ধরনের মশার কামড়ে হয়। এটা দিনের বেলায় সাধারণত কামড়াতে পারে, কিন্তু এছাড়াও রাতের বেলা কামড়াতে পারে। এটার সংক্রমণ হয় শুধু মশার কামড় বা সংক্রমিত ব্যক্তির কাছ থেকে, সেটাই শুধু নয়, এছাড়াও রয়েছে যদি সংক্রমিত কোনো ব্যক্তি আক্রান্ত ব্যক্তির সাথে অন্য একজনের যৌন মিলন হয় এবং সেক্ষেত্রে এটি চলে যেতে পারে। মা যদি সংক্রমিত থাকেন তাহলে বাচ্চা বা ভবিষ্যৎ শিশুর শরীরে চলে যেতে পারে, যেটা সবচাইতে বড় এই জিকা ভাইরাসের আমাদের কাছে চিন্তার কারণ। কারণ শিশু জন্ম নেবার আগেই অনেক বড় ধরনের ক্ষতি হয়। আর এখন দেখা যাচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত আমরা যদি একজনের শরীর থেকে নিয়ে অন্যজনের শরীরে দেই তাহলেও জিকা ভাইরাস আরেকজনকে সংক্রমিত করতে পারে। তো আমরা সাধারণভাবে বলতে পারি মশার কামড় থেকে এবং এই তিনটি পদ্ধতিতে জিকা ভাইরাস সংক্রমিত হয়।
ডক্টর নাকিব খান, আপনি কিছু যুক্ত করবেন?
না না, ডক্টর শেজান মাহমুদ খুব সুন্দর করে বলেছেন। নতুন করে আর তেমন কিছু যোগ করার নেই, যে মশা যেটার কথা যে মশাই আবার আমাদের এর ক্ষতির কারণ হচ্ছে। তবে যে জিনিসটা আমি যোগ করব যে এখনো মানে খুবই আশঙ্কাজনক বা খুবই ভয় পাওয়ার কারণটা নেই। বিভিন্ন রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে যেগুলো পরবর্তীতে আলোচনায় আসবে, বাট এর বাইরে আমার মনে হয় আর কিছু যোগ করার নেই।
জি, ডক্টর নাফিস আহমেদ খান, আপনি তো এখন বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশে জিকা নিয়ে কি আলোচনা হচ্ছে?
আমি বাংলাদেশে এসেছি গতকাল রাতে, জেট ল্যাগ কাটাতে কাটাতে এখনো আমি প্রায় নিজেই অস্থির। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংবাদপত্র বা সংবাদের শোনার সুযোগ আমার হয়নি। আমি জানি না যে বাংলাদেশে জিকার কি ব্যবস্থা হচ্ছে বা জিকার কোন আক্রান্ত কোনো রোগী বাংলাদেশে আছে কিনা। তবে আপনি যেটা বললেন যে সিঙ্গাপুর থেকে 19 জন যারা কাজ করতে তাদের একটা সম্ভাবনা আছে, প্লাস এটাও বুঝতে হবে যে অলিম্পিক শুদ্ধ শেষ হচ্ছে আর জিকা ব্রাজিলে জিকার একটা মেজর প্রকোপ আমরা শুনেছি 2015 থেকে শুরু হয়েছিল। সুতরাং আস্তে আস্তে ওই অলিম্পিক যারা গিয়েছিল তারা যখন যার যার দেশে ফেরত যাবে সে সমস্ত দেশগুলোতে জিকার আক্রমণ নতুন করে শুরু হতেও পারে বলে ধারণা। এই মুহূর্তে বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো আমার জানা নেই।
ধন্যবাদ আপনাকে। আমরা শ্রোতারা আমাদের এই বিষয়ে জানার জন্য লাইনে আছেন। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে তারপরে আলোচনায় ফিরে আসতে চাচ্ছি। ঢাকা থেকে লাইনে আছেন লাবণ্য। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
জি, আমি লাবণ্য ভূঁইয়া বলছি বাংলাদেশ থেকে। তো আমি আসলে জিকা ভাইরাস নিয়ে এখানে আলোচনা হচ্ছিল, তো আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের যে এমনি তো মশা বাহিত একটি দেশ, এখানে প্রচুর মশা, তো জিকা ভাইরাস সম্পর্কে আমাদের দেশের মানুষের খুবই নতুন ভাবে এটা দেখা দিয়েছে। তো আমি যেটা বিশেষজ্ঞদের কাছে জানতে চাচ্ছি যে এই জিকা ভাইরাস মোকাবেলায় তারা বাংলাদেশের জনগণের জন্য কি পরামর্শ দিবেন, যদি তারা সহজ ভাষায় বলে যে আমরা এটা প্রতিরোধ কিভাবে করতে পারি।
ধন্যবাদ লাবণ্য ভূঁইয়া। আমি ডক্টর শেজান মাহমুদ আপনার কাছে আবার ফিরে আসছি। আমরা জানি যে মশাবাহিত বাংলাদেশের যে পরিচিত রোগগুলো রয়েছে, ডেঙ্গি, ইয়েলো ফিভার, আবার একটা বোধ হয় নাইল ভাইরাস এরকম একটা নাম আছে,
তো
জি এই জিকার খুব সহজে উনি জানতে চেয়েছেন বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে জিকা।
আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, কারণ বাংলাদেশের জন্য যদিও এই মুহূর্তে আমরা বড় ধরনের কোনো জনস্বাস্থ্যের জন্য হুমকি দেখতে পাচ্ছি না এই ভাইরাসটি থেকে, কিন্তু যেহেতু বাংলাদেশে ঘন ঘন ডেঙ্গু ফিভার হয়ে থাকে, এই ডেঙ্গুর প্রতিরোধ আর জিকার প্রতিরোধ একেবারে বলা যায় এক রকমের। সাধারণভাবে যে সমস্ত জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনো ভাবে আমরা এই মশার কামড় থেকে নিজেকে বাঁচাই, সেটার জন্য যা যা করা দরকার, রাতের বেলা মশারি ব্যবহার করা, দিনের বেলায় যদি সম্ভব হয় ঘরের আশেপাশে ছোট ছোট টুকরো পানি জমে থাকে, হাঁড়ি পাতিল অথবা এমনকি নারকেলের টুকরো এগুলোর মধ্যে যে পানি জমে এখান থেকে মশা, এমনকি ছোট ছোট টব যেখানে ফুলের গাছ লাগাই সেখান থেকেই মশাটা বংশ বিস্তার করে ছড়াতে পারে এবং দিনের বেলা কামড়াতে পারে, তাহলে ওই জায়গাগুলো পরিষ্কার করা। মশা মশা নিধন সর্বসাকুল্যে একটা বড় পদ্ধতি হতে পারে। বিভিন্ন দেশে যেমন গায়ে মাখার এক ধরনের লোশন পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায়, যেটা দিলে মশার কামড়ায় না বা কাছে আসে না, সেগুলো ব্যবহার করা। খুব সাধারণভাবে যেমন আমরা লম্বা জামা কাপড় পরে বা হাতা বলা জামা কাপড় পরা, যাতে কোনো খালি জায়গা দেখে মশা কামড় দিতে না পারে, এই ধরনের সাধারণ প্রতিরোধ ব্যবস্থাগুলো নিতে পারলে শুধুমাত্র জিকা নয়, ডেঙ্গে ফিভারের জন্যও কিন্তু সেটা একটা সহজ প্রতিরোধ প্রকল্প হতে পারে। আর এগুলোর জন্য ব্যক্তিগতভাবে সচেতনতা সরকারিভাবে হতে পারে, সরকারিভাবে হতে পারে বিভিন্ন জায়গায় মশা নিয়ন্ত্রণ এবং নিধনের পরিকল্পনা নেয়া, যে আমাদের শহরের বিভিন্ন এলাকায় যে জায়গাগুলোতে মশার বংশবিস্তার ঘটে থাকে সেসব জায়গায় নিয়মিত স্প্রে করা, এখন পরিবেশ বান্ধব অনেক মশা নিধন স্প্রে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা, এই ধরনের প্রতিরোধ এখন আমাদের জন্য সবচেয়ে স্বাভাবিক বা সাধারণ আমি বলবো। বড় ধরনের ঘটনা যেখানে ঘটছে, যেমন ব্রাজিলের কথা বলি বা চিলে এবং এমনকি পোর্তোরিকো যেটা আমেরিকার একটি টেরিটরি বা অংশ, সেখানে ব্যাপক হারে দেখা যাচ্ছে বা সংখ্যার দিক থেকে অনেক। বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে সেরকম নাই, তবে যারা বাইরে থেকে ভ্রমণ করে আসছেন তা বিশেষ করে যে সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা আছে জিকা, তাদেরকে বলবো যে তারা যেন একটু খেয়াল রাখেন তাদের জ্বর হলো কি না, তাদের অন্য অন্য সাইন সিমটম যেটা বা আমরা রোগের লক্ষণ বলি, খুব সাধারণ জ্বর, সাধারণ মাথা ব্যথা এরকম নিয়ে তারা আসতে পারেন, কিন্তু সাথে সাথে একজন ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করে দেখুন এবং ওই সময়টুকু কতগুলো নিয়ম মেনে চলুন। যেমন যারা বিবাহিত তারা যেন স্ত্রীর সঙ্গে মিলিত না হন ওই সময়টাতে, বিশেষ করে অসুস্থতার সময়তে, এই ধরনের সাধারণ প্রতিরোধ আমাদের জন্য অনেক বড় উপকার নিয়ে আসতে পারে।
আমরা এখন একটু বাংলাদেশে ডক্টর নাফিস আহমেদ খানের কাছে জানতে চাচ্ছি, আপনি কিছু যুক্ত করতে চান কিনা লাবণ্য ভূঁইয়ার এই প্রশ্নে?
আমি আমার উত্তর একই হবে যে মানুষকে সচেতন হতে হবে, সরকারকেও এ ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। সারা পৃথিবীতে যদি একটা রোগের প্রাদুর্ভাব হয় তাহলে সেই রোগটি যে বাংলাদেশে একসময় আসতেই পারে এই সম্ভাবনাটা কথা সবসময় মাথায় রাখতে হবে। তবে আমি একটা কথা আসলেই বলতে চাই যে এর আগেও, জিকার আগেও আমরা বিভিন্ন ভাইরাস ডিজিজ দেখেছি যে অনেক অসুস্থতাই যেভাবে সংকট ময় মানুষ মনে করেছিল প্রথম দিকে, আস্তে আস্তে আমরা দেখেছি যে অসুখটি সেরকমের কঠিন অসুখ নাও মানে অনেক সময় হয়নি। আপনি ইবোলার কথাই ধরুন,
কিছুদিন
আগে গত বছর দুই তিনেক আগে আমেরিকাতে ইবোলা ওয়াজ এ বিগ ডিল,
আফ্রিকায়
আলটিমেটলি আমরা দেখেছি যে ইবোলার প্রকোপ খুব একটা সরাসরি ছিল না। আমি মনে করি যে মানুষকে সচেতন হতে হবে। আমি আগে ভদ্রলোক যেটা বললেন যে আপনি মশাকে মশা থেকে নিজেকে রক্ষা করতে পারলেই আপনি মোটামুটি ভাবে জিকা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
জি, আর ডক্টর নাকিব আহমেদ?
আমি ছোট্ট করে যেটা যোগ করব সেটা হলো যে এই কথাটা প্রসঙ্গটা এসেছে, বলেছেন ডক্টর শেজান এবং ডক্টর নাফিজও বলেছেন, যেটা আমি যোগ করব যে পাত্রে পানি জমার ব্যাপারটা বলা হয়েছে, তো টায়ার এই ব্যাপারটা খুব টায়ারে পানি জমে থাকে এবং অবহেলিত ভাবে পড়ে থাকে, আমরা হয়তো টপ বা এগুলো ফেলে দিচ্ছি চোখের সামনে আছে বলে, কিন্তু যেগুলো টায়ার পুরানো টায়ার পড়ে আছে ওর ভিতর যেগুলো জমে ওগুলো খেয়াল রাখতে হবে। এবং এখানে লোকাল যারা রয়েছেন স্থানীয় পর্যায়ে ক্লাব রয়েছে তাদের কোনো কার্যক্রম চালু হতে পারে, কিংবা সরকার পর্যায়ে উদ্বুদ্ধকরণ বা প্রচারে এই জিনিসগুলো আসতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলবো যে পানি ফেলে দিলে কিন্তু হলো না, গবেষণায় দেখা গেছে যে যদি মশাটা ডিম পারে সেই পাত্রে এবং তারপর যদি পানিটা শুকিয়ে গেল ধরা গেল, কিন্তু ওই যে ভাইরাসের যে এটা সেটা কিন্তু বেশ কিছুদিন থেকে যায়, কাজেই ওই জিনিসটা আমাদের পাত্রের ব্যাপারে পানি ফেলে দেওয়া এবং পানি পরিষ্কার রাখা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুব জোর দিতে হবে।
জি ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় আসব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা হ্যালো ওয়াশিংটনে আপনারা শুনছেন জিকা সংক্রমণের আশঙ্কা এবং প্রতিরোধ ব্যবস্থা। 2026193062 এই নম্বরে ফোন করে আপনারা অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন। যে আলোচনা হচ্ছিল মশাবাহিত রোগ জিকা সম্পর্কে রয়েছে মাইক্রোসেফালিসের সম্পর্ক, যাতে গর্ভবতী নারীর আক্রান্ত নারী আক্রান্ত হলে তাদের সন্তান ছোট এবং অপরিণত মাথা নিয়ে জন্ম নেয়, যেটি ডক্টর শেজান মাহমুদ একটু আগে বললেন। গত বছর ব্রাজিল এবং আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং এবছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমার একটি প্রশ্ন হচ্ছে, এরকম ছোট মাথা নিয়ে আমরা অনেক আমাদের ছোটবেলায় দেখেছি, এখনও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্রগুলোতে ছোট ছোট মাথাওয়ালার মানুষ, তো তাদের জন্ম যখন হয়েছিল তখন জিকা নাম আমরা শুনিনি, তো এই এই জিকা কি তাহলে আগেও ছিল? ডক্টর সেজান মাহমুদ, আপনার অভিজ্ঞতা কি বলে?
না, এটা ঠিক এক কথায় ওভাবে বলা যাবে না। কারণ হলো যে এই মাইক্রোসেফালি বা কেফালি আমরা যেভাবে উচ্চারণ করি না কেন, এটার অন্যান্য কারণও আছে। সেই জন্য আমরা যদি এপিডেমিওলজিক্যাল দিক থেকে বলি, এপিডেমিওলজি হলো যে বিষয় একটি রোগের কারণ এবং বিস্তার ইত্যাদি গবেষণা করে বের করে, তাতে বাংলাদেশে জিকা আগে থেকে ছিল এরকম কোনোভাবে বলার কোনো কারণ নেই। তবে এখন এই সমস্যাটি বিশেষ করে যেখানে যেখানে দেখা যাচ্ছে যে জিকা ভাইরাসে আক্রান্ত মায়েরা এবং তাদের যে সন্তান জন্ম নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যা প্রায় 20 গুণ বেশি। এটা এটা একেবারে জনস্বাস্থ্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমি এই তথ্যটি দিচ্ছি ব্রাজিল থেকে, যে 2016 সালে 4000 এরকম মাইক্রোসেফালি শিশুর জন্ম হয়েছে, যেটা 2015 সাল বা 14 সাল থেকে প্রায় 20 গুণ বেশি। এটা একেবারে নির্দেশ করে দেয়, মোটামুটি আমরা বলি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, যে জিকা ভাইরাস থেকে এটি ঘটছে। বাংলাদেশে কখনো আমরা শুনিনি এই ঘটনাটি যে কোনো মায়ের ক্ষেত্রে তারার জিকা আক্রান্ত হওয়ার কারণে ঘটেছে, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে আমরা কোনো কিছু উড়িয়ে দিতে পারি না। আমাদের যেহেতু কোনো গবেষণা নেই এটা নিয়ে, আমরা বলতে পারবো না। তবে অনেক ঘটনা আছে এবং অন্যান্য কারণও আছে জিকা ভাইরাস ছাড়াও যে মাইক্রোসেফালি হতে পারে, সেই জন্য এটা ঠিক বলা যাবে না যে বাংলাদেশে জিকা আগে থেকে ছিল।
আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ডক্টর নাকিব আহমেদ আপনার কাছে ফিরে আসব। প্রশ্ন করবেন বাংলাদেশ থেকে সবুজ। হ্যালো।
হ্যালো,
জি বলুন, কে বলছেন?
আমি সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নির ইউনিটি ডিএক্স ক্লাব জামালপুর বাংলাদেশ থেকে বলছি।
জি সবুজ মাহমুদ, জি।
আজকে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, আজকে যারা যেসব মানে আলোচকবৃন্দ যারা যারা বিশেষজ্ঞ, ওনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জিকা ভাইরাস ব্রাজিলে যে এটার উদ্ভব, কিভাবে ব্রাজিলের উদ্ভবটা ঘটলো এবং এটার প্রভাবটা বাংলাদেশে কিভাবে আসতেছে, ব্রাজিল থেকে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রভাবটা কিভাবে আসতেছে এবং এর প্রতিক্রিয়া কতটুকু?
ধন্যবাদ সবুজ মাহমুদ, আমি ডক্টর নাকিব আহমেদ আপনার কাছে আসবো। ব্রাজিলে ধরা পড়ার 3 মাসের মাথায় কিন্তু আবার সিঙ্গাপুরেও জিকা আক্রান্ত রোগীর কথা জানা গিয়েছিল। এই সবুজ মাহমুদের প্রশ্নের আপনি কি বলেন?
আমি আমি সংক্ষেপে যতদূর জানি সেটা বলি যে এটা ব্রাজিলেই 2015 ব্যাপক আকারে প্রচার পেয়েছে, কিন্তু ব্রাজিলেই যেটা শুরু এটা ঠিক না। যতটুকু জানা যায় যে 1947 সালে ইউগান্ডাতে প্রথম শোনা গিয়েছিল, 47-48 সালের দিকে বানরের মধ্যে এটা করা হয়েছিল, পাওয়া গিয়েছিল, এবং তারপর 1954 সালের দিকে পাবলিশড যে জার্নাল পাবলিশড রিপোর্ট যেটা যেটা প্রকাশিত গবেষণা প্রবন্ধে এই জিকা ভাইরাসের কথাটা এসেছে। জিকা নামটাও এসেছে ইউগান্ডায় একটা জঙ্গলের নাম জিকা, সেখান থেকে যেখানে প্রথম জানা গিয়েছিল সেখান থেকে জিকা ভাইরাস নামটা জানা গেছে। এর সাথে ফুটবল আর জিকোর এর কোনো সম্পর্ক নেই, আমি জিনিসটা জাস্ট একটু লাইটলি বললাম, কিন্তু সেটা না। ব্রাজিলে যেটা এখন প্রাদুর্ভাবটা বেশি দেখা গিয়েছে ব্রাজিলে, এবং যে কারণে মিডিয়াতে ব্রাজিলে অস্বাভাবিকভাবে এর বিস্তার ঘটেছে এবং যার জন্য মিডিয়াতে ব্রাজিল প্রসঙ্গটা এসছে, এবং এটা শুধু ব্রাজিলে না, 44-50 দেশে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এখন, মশার মাধ্যমে এটা ছড়াচ্ছে। মূলত যে সাইকেলটা এই জিকা ভাইরাসটা মেইনটেইন করে সেটা হচ্ছে যে বানর মশা বানর, কিন্তু কোনোভাবে এটা মানুষ মশা মানুষ এই সাইকেলের মধ্যে চলে এসছে এবং এখন এটা বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে।
জি, এবার আমি ডক্টর নাফিস আহমেদ খান আপনার কাছে, রবিউল হক নামে এক ভদ্রলোক আমাদের ফেসবুক ফ্যান পেজে প্রশ্ন করেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া বেতার শ্রোতা ক্লাব চাঁদপুর আদর্শ শহর কুমিল্লা থেকে। উনি লিখেছেন, জিকা সংক্রমণে আক্রান্ত হলে তা কিভাবে বোঝা যায়, এর কি কোনো কার্যকরী চিকিৎসা আছে, এই প্রশ্নটি, এবং আগের প্রশ্নের একটু অংশ রয়ে গেছে যে ব্রাজিল থেকে বাংলাদেশে আসলো কিভাবে, ভদ্রলোক জানতে চেয়েছেন, যদিও আপনি বলেছিলেন আগে একবার। ডক্টর নাফিস,
আমি দুটো উত্তর দেব। জি, প্রথমে আমি আরেকটা কথা পরিষ্কার করে নিই যে মাইক্রোসেফালি, মাইক্রো শব্দ মানে হচ্ছে ছোট, সেফালি হচ্ছে মাথা, তো ছোট মাথা মানেই হচ্ছে ছোট মস্তিষ্ক। এই সমস্ত শিশুরা যাদের মাথা ছোট হয় তাদের মস্তিষ্কের ডেভেলপমেন্ট যেহেতু হয় না, সেহেতু আলটিমেটলি এরা অনেকেই ডিসেবল বা ধরেন সাধারণ জ্ঞান বুদ্ধির থেকে আইকিউ একটু খুব কমে যায় এবং একটা ডেভেলপমেন্টাল ডিলে এদের হতে পারে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আগে দর্শক প্রশ্ন করেছিলেন যে মাইক্রোসেফালি কি শুধু জিকার থেকে হতে পারে কিনা, একদমই না, কারণ অনেক জেনেটিক্যাল কারণ মাইক্রোসেফালি হতে পারে, কিছু ক্রোমোজোমাল ডিফেক্টস থেকে মাইক্রোসেফালি হতে পারে। আমরা বলি সিন্ড্রমিক, সিন্ড্রমিক মানে হচ্ছে কিছু কিছু অসুখ আছে যেগুলো কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, কিন্তু অনেকগুলো সিমটমস নিয়ে অসুখগুলো হয়, তার মধ্যে একটা সিমটম মাইক্রোসেফালি থাকতে পারে। এছাড়া ইনফেকশন তো আছেই, শুধু জিকা ভাইরাস নয়, অনেকগুলো ভাইরাসের থেকেও আপনার শিশুর মাইক্রোসেফালি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্রাজিল থেকে এটা বাংলাদেশে আসবে কি করে। আমার আগে ডক্টর নাকি বলেছেন যে এটা প্রথমে বানর মশা বানর এই সাইকেলে ছিল, এখন যেটা মানুষ মশা মানুষে চলে গেছে, তাতে হলো কি মানুষের সংস্পর্শে মানুষ এলেই এই রোগগুলো ছড়াতে পারে। এখন মানুষের সংস্পর্শে কিভাবে আসবেন, ব্রাজিলের যে লোকটি আছে সেই লোকটি যে সিঙ্গাপুরে যাবে না বা সিঙ্গাপুর থেকে বাংলাদেশের কম্বোডিয়াতে যাবে না, সেটা আমরা বলি কি করে। সুতরাং এই দেশগুলোতে এই জিকার প্রাদুর্ভাব হতেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে ডায়াগনোসিস করবেন কি করে। প্রত্যেক রোগের ডায়াগনোসিস একটা নির্দিষ্ট সায়েন্টিফিক মেথড আছে। একটা মেথড হচ্ছে আপনি সাইন্স এন্ড সিমটমস দেখবেন। প্রথমে আপনাকে জানতে হবে জিকা হলে কি কি হবে, জ্বর হবে, চোখ একটু লাল হতে পারে, সারা শরীরে র্যাশের মতন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মায়ালজিয়া যেটা হচ্ছে মাসেলে ব্যথা হতে পারে। এই সিমটমগুলো দেখলেই আপনি সন্দেহ করবেন যে একটা ভাইরাসের ইনফেকশন আছে, তখন সেটা প্রমাণ করতে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে বিভিন্ন রকমের টেস্ট আছে, একটাকে বলে অ্যান্টিবডি টেস্ট যেটা অনেকদিন পর্যন্ত ভ্যালিড থাকে, আর একটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট যেটাতে রক্তের থেকে সরাসরি জিকা ভাইরাসের আরএনএ নিয়ে প্রমাণ করা যাবে যে আপনার শরীরে জিকা ভাইরাস আছে কিনা। এটা এক দু সপ্তাহ পর্যন্ত সিমটমস ডেভেলপ করার এক দু সপ্তাহ পর্যন্ত এই ডায়াগনোসিসটা ভ্যালিড। এরপরে যদি ডায়াগনোসিস করতে হয় 90 দিনের মধ্যে আপনি তখন ওই অ্যান্টিবডি টেস্ট দিতে পারেন। আর শেষ প্রশ্ন হচ্ছে দর্শকের যে চিকিৎসা কি। বেশিরভাগ ভাইরাসেরই কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, চিকিৎসা তো সিমটোম্যাটিক। সিমটোম্যাটিক মানে হচ্ছে আপনার জ্বর হচ্ছে, জ্বর কমান, আপনি জ্বরের ওষুধ খান। আপনার গায়ে ব্যথা হচ্ছে, ব্যথা কমান, ব্যথার ওষুধ খান। নিজে সুস্থ থাকেন এবং আপনার থেকে রোগটা যেন অন্য নিকট আত্মীয় বা পরিবার পরিজনের মধ্যে না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। এই মোটামুটি চিকিৎসা।
জি, ধন্যবাদ। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসবো, ভারত থেকে একজন লাইনে আছেন। হ্যালো।
হ্যাঁ হ্যালো, আমি নির্মলেন্দু মাহাতো বলছিলাম, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে।
জি,
আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় ছিল যে জিকা ভাইরাস সম্বন্ধে, ভারতে এই ভাইরাসের সম্ভাবনা কতটা এবং কি কারণে এই ভাইরাসটা প্রভাব বিস্তার করছে এই সম্বন্ধে যদি একটু জানান তো ভালো হয়।
কার কাছে আগে যাব, ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে আসবো?
হ্যাঁ অবশ্যই, আমি বলতে পারি যেটা যে সম্ভাবনাটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য বলা হলো সেই একই সম্ভাবনা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের জন্যই প্রযোজ্য হবে। ভারত একটি ধরেন জনসংখ্যার দিক থেকে অত্যন্ত ঘন বসতিপূর্ণ, সমস্ত কিছু মিলিয়ে ভারতের জন্য এই একই সমস্যা আমরা চিন্তা করব। তার আগে আমি একটি পরিসংখ্যান দিয়ে জিনিসটা গুরুত্ব বুঝিয়ে দিতে চাই যে আমরা যে বলছি যে আজকে ব্রাজিলে হলো, হঠাৎ করে বাংলাদেশে কেন হচ্ছে, যেটা অলরেডি বর্ণনা করলেন আমার দুজন ফেলো ডক্টর বন্ধু এখানে, তো সেখানে আমি এই পরিসংখ্যানটা দিতে চাই যে 2007 সালে 1947-এ প্রথম মাংকি বা বানরে ধরা পড়লো, 1952-তে মানুষে প্রথম কেস তানজানিয়াতে, তারপর 2007 পর্যন্ত কিন্তু খুব বেশি সংখ্যক ছিল না। 2007 পর্যন্ত না থাকলেও আজকে আমরা দেখতে পাচ্ছি 70টা দেশে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, 70। এই 70টা দেশের মধ্যে খেয়াল করে দেখুন, 2015 থেকে 2016 এই এক বছর বা দু বছর সময়ের মধ্যে 67টা দেশে, 67, 6-7
খুব দ্রুত
ছড়িয়ে গেছে। তার মানে হলো যে এটা যখন ছড়াতে শুরু করে, মাল্টিপ্লিসিটি অফ ডিজিজ আছে, যে একটা যখন একজন আক্রান্ত হচ্ছে সেই আক্রান্ত রোগীর সাথে আর একজনের হয়তো সম্পর্ক হচ্ছে, তার কাছ থেকে মশার কামড়ে হয়তো আরও 10 জন, এইভাবে ছড়িয়ে যেতে পারে পারে বলে আমরা বিচলিত হব না, শঙ্কিত হব না, আমাদের প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে যে না, এটা ভারতেও ঘটতে পারে, দক্ষিণ এশিয়ার যে কোনো দেশই আসলে এই ঝুঁকির মধ্যে আছে, কিন্তু সেটার জন্য আমরা প্যানিক না হয়ে প্রতিরোধের দিকে মনোযোগ দিব।
ধন্যবাদ ডক্টর নাকিব আহমেদ, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি শুধু এটাই যে সহজভাবে দুজনই বলেছেন, ডক্টর নাকিব, ডক্টর শেজান মাহমুদ বলেছেন যে যে মশার কারণে বিস্তার লাভ করে সেই মশাটা ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, কাজেই সেই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু থেকে এবং ভারতীয় সরকারও এই জিকা ভাইরাস নিয়ে চিন্তা করছেন এবং কিভাবে সচেতনতা বাড়ানো যায় এই নিয়ে চিন্তা ভাবনা করছেন। কারণ মশাটা আছে দুই দেশেই এবং যেসব দেশে থাকবে যার মাধ্যমে ছড়ায় সে দেশে এই চিন্তাটা আশঙ্কাতে থাকবে।
জি, ডক্টর নাফিস আহমেদ খান কিছু বলবেন?
না, একই কথা যে মশা তো সব জায়গায় থাকবে, মশার তৈরির যে জিনিসগুলো আছে পানির জলবদ্ধতা আমরা একটু আগেই আমার দুই বন্ধু বলেছেন, সেগুলোর দিকে সচেতন থাকতে হবে। এবং মানুষ সারা দ্য হোল ওয়ার্ল্ড ইজ বিকামিং ভিলেজ নাও, মানুষের তো চলন বেড়েছে এক দেশ থেকে আরেক দেশে, সুতরাং এই সমস্ত রিস্ক থাকবেই, বরং যেটা চেষ্টা করতে হবে এই রোগকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে।
আচ্ছা, একটি ছোট্ট একটি সংবাদের খবরের লাইন পড়ছি। গত মার্চে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামে এক ব্যক্তির রক্তের পুরনো নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ব পেয়েছে। জাতীয় রোগ পর্যবেক্ষণকারী সংস্থা ICDCR আর বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে জিকা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ ঘটেনি, তবে এই ভাইরাস ঠেকাতে হলে মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে, মশা নিয়ন্ত্রণের কাজটি করতে হবে বাড়িতে বাড়িতে। যাই হোক, আমার প্রশ্ন হলো যে 119 জন জিকা সংক্রমিত হওয়ার খবর সিঙ্গাপুরে পাওয়া গেছে ইতিমধ্যেই তো, আর ডক্টর নাফিস আহমেদ বললেন যে ব্রাজিল থেকে ফিরে যখন আসা শুরু করবে সবাই তখন হয়তো আরও সংবাদ পাওয়া যেতে পারে। তো এই প্রতিরোধমূলক ব্যবস্থা বাংলাদেশ সরকার কতটুকু কি গ্রহণ করেছে, কি কোনো ধারণা আমরা পাচ্ছি কোনো দিক থেকে? ডক্টর নাফিস আহমেদ, আপনার কাছে আসছি প্রথমে।
এই মুহূর্তে আমার জানা নেই, আমি যেটা বলেছি আপনাকে যে বাংলাদেশের সংবাদপত্র পড়ার সুযোগ আমার এই মুহূর্তে হয়নি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু মশার দেশ, বাংলাদেশে মশার থেকে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। আপনাকে আরেকটু আগে যদি আপনি জান, আপনাকে আপনি জানেন যে ম্যালেরিয়া ওয়াজ এ বিগ ডিজিজ ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া, এবং বাংলাদেশেও ম্যালেরিয়া প্রাদুর্ভাব এক সময় ছিল। তো ওভারঅল বাংলাদেশের যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বা বাংলাদেশের যারা ডাক্তার আছেন, বাংলাদেশের যারা এই সমস্ত রোগের বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের সবারই জানা আছে যে মশার থেকে কি কি রোগ হতে পারে। এবং ডেঙ্গু কয়েকদিন আগ পর্যন্ত, ডেঙ্গু একটা এখনো অ্যাকচুয়ালি বাংলাদেশে ডেঙ্গু যে প্রিভ্যালেন্ট ডিজিজ, সুতরাং জিকাকে বাংলাদেশ আমার মনে হয় খুব ভালোভাবেই জিকার আক্রমণ বাংলাদেশ ঠেকাতে পারবে, কারণ এর আগে বাংলাদেশে মশার দিয়ে অসুখ অনেকগুলোই হয়েছে। তো আই থিঙ্ক দে আর কোয়াইট কেপেবল অফ হ্যান্ডলিং দিস।
ডক্টর নাকিব,
আমি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি আপনি যে সংস্থার কথা বললেন IEDCR বা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ বাংলাদেশের, উনাকে আমি উনার যে বক্তব্য শুনেছি যে যেহেতু এডিস মশা দিয়ে এটা ছড়ায়, এর পিক রিপ্রোডাকশন টাইম বা খুব সবচেয়ে বেশি ছড়ায় এটা বর্ষাকালে, সো সেই জিনিসটা, সেই তথ্যটা জানা আছে এবং সেই ব্যাপারে নিশ্চয়ই সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন।
আচ্ছা, আমি একটুখানি আপনাকে ইন্টারফেয়ার করি, ওই ব্যক্তির রক্তের পুরনো নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ব পেয়েছে, এটার অর্থটা ঠিক?
পুরনো নমুনায় যেটা খুব সম্ভবত ডক্টর নাফিজ অথবা ডক্টর সেজান খুব সুন্দর করে বলেছেন যে দুই ধরনের পরীক্ষা আছে, একটা হলো অ্যান্টিজেন যেটা দিয়ে আপনি সাথে সাথে কয়েকদিনের মধ্যে জানতে পারবেন, আর পুরানো রক্ত যেটা অ্যান্টিবডি খুব সম্ভবত পরীক্ষা করে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে, এটা হতে পারে আমার ধারণা, আমি সঠিক বলতে পারি না, খবরটি আমি পড়িনি। তো সেই সেইভাবে হয়তো পুরানো রক্ত পরীক্ষা করে সেই ব্যক্তি চিটাগামে যে ভদ্রলোক তার মধ্যে রক্তের নমুনা পাওয়া গিয়েছে। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলাদেশ সরকারের ব্যাপারে, যে আমি যতদূর জানি যে সরকার সার্ভেলেন্স এবং টেস্টিং সিস্টেম এই ব্যাপারে কাজ করছে, যে যদি এই রোগটা পাওয়া যায় তাহলে কিভাবে সার্ভেলেন্স সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখা যায় এবং টেস্টিং সিস্টেমটা কিভাবে করা যায়। আরেকটা জিনিস, যে এয়ারপোর্টে অন্তত সতর্কতামূলক ব্যবস্থা রাখা উচিত, যে যারা যখন যাত্রীরা আসবেন ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই এবং সেখানে হয়তো প্রশ্ন করা যেতে পারে যে কোন দেশ থেকে আসছেন এবং রিসেন্টলি কোন কোন দেশে গিয়েছেন, এবং সেই সাথে এই এই সিমটম যেগুলো যেগুলো খুবই যদিও খুব গুরুতর সিমটম হিসাবে জিকা ফিভারটা আসে না, কিন্তু মাইল্ড এইসব সিমটম দেখা গিয়েছে কিনা, যেটা কিছুক্ষণ আগে ডক্টর নাফিস বললেন, ডক্টর সুজান বললেন যে মাইল্ড র্যাশ, তারপরে কনজাংটিভাইটিস, চোখে চোখ লাল হয়ে যাওয়া, এইসব জিনিসগুলো, জ্বর, মাংসে ব্যথা, হাড্ডিতে গিরা গিরায় ব্যথা, এই সিমটমগুলো এটা এয়ারপোর্টে ঢোকার সময় এই প্রশ্নগুলো করা যেতে পারে।
ধন্যবাদ আপনাকে ডক্টর সেজান মাহমুদ। আপনি তো
বলুন জি,
আরেকটা জিনিস আমি জি বলুন
সঙ্গে, সেটা হচ্ছে যে কেন বাংলাদেশের চিটাগংয়ের ওই ভদ্রলোকের রক্তে পুরনো জিকা পাওয়া গেছে, এটা আরেকটা উত্তর হতে পারে ক্রস রিঅ্যাক্টিভিটি। ক্রস রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে যে কিছু কিছু অ্যান্টিবডি বিভিন্ন ভাইরাসে একই রকমের ভাবেই শরীরে আসে, যেমন ধরেন লাইম ডিজিজ অ্যান্ড ফর এক্সাম্পল স্পাইরোকিটাল ডিজিজ, কিছু স্পাইরোকিটস এবং কিছু লাইম ডিজিজ, এরা সবাই এরা উভয়ই একই ধরনের অ্যান্টিবডি শরীরে ঘটায়। যখন আপনি ওই অ্যান্টিবডিটা পরীক্ষা করবেন তার প্রেজেন্সটা, ওই অ্যান্টিবডির উপস্থিতিটা শুধু লাইনকেই লাইনই আপনি প্রমাণ করে না, অন্য রোগেও হতে পারে। তো এমনও হতে পারে যে অন্য কোনো ভাইরাসের সঙ্গে একটা ক্রস রিঅ্যাকশন থাকতে পারে জিকা ভাইরাসের, সেটা একটা সম্ভাবনা।
জি ডক্টর সেজান মাহমুদ কিছু যোগ করবেন? আপনি তো
আমি শুধু যোগ করতে চাই একটা কথা, যে আমাদের তিনজনের কথা থেকে আর একটা জনস্বাস্থ্যের দিক থেকে আমরা যেন কোনো ভুল মেসেজ না দিই। যেমন বলার চেষ্টা করি অনেক সময় যে ডেঙ্গু ফিভার কিংবা ইবোলা নিয়ে এত কথা হয়েছিল, শেষ পর্যন্ত কিছু হয়নি, এই কথাটি আমাদের দেশের জনগণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে পারে যে এগুলো বোধ হয় তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আসলে আমাদেরকে, আমরা জানি যে প্রিভেনশন আমাদের সব কিছু থেকে দূরে রাখতে পারে, আমরা জানি যে যখন সংক্রমিত হয়ে যায় সব কিছু তখন আমাদের যে বড় ক্ষতিটা হয়ে যাবে, বিশেষ করে জিকার ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানবই না যে শিশুরা জন্ম নিচ্ছে এরকম ধরুন মাইক্রোসেফালি নিয়ে অথবা গিলাবাড়ি বা গিলিয়ান বাড়ি আমরা যেভাবে উচ্চারণ করি না কেন, এই ধরনের মারাত্মক অসুখ নিয়ে জন্ম নিচ্ছে যা তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সম্ভব হবে না, জীবনযাপন সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদেরকে জোর দিতে হবে যে কি ঘটুক আর না ঘটুক, যদি সম্ভাবনা থাকে আমরা প্রতিরোধ করব, এই ব্যাপারে সচেতনতামূলক যে কোনো কাজ সরকারি তরফ থেকে করা, পত্রিকায় লেখা এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া যে মানুষ যাতে সচেতন থাকে, এতে কোনো ক্ষতি হবে না। বাংলায় একটা কথা আছে, সাবধানের মার
নেই। জি ধন্যবাদ আপনাকে, ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় আসবো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে জিকা সংক্রমণের আশঙ্কা এবং প্রতিরোধ ব্যবস্থা। 2026193062 নম্বরে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনায় আবার ফিরে আসতে চাই, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষজ্ঞরা বাংলাদেশে জিকা নিয়ে এই মুহূর্তেই শঙ্কিত হবার কোনো কারণ নেই বলছেন এবং বিভিন্ন স্থানে সব বিমানবন্দর, সমুদ্র বন্দর সব জায়গায় সতর্কতা অবলম্বন করা হয়েছে। আর জিকা ভাইরাস ছোঁয়াচে নয়, তবে যৌন সংসর্গের মাধ্যমে জিকা সংক্রমণের কয়েকটি ঘটনা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে ধরা পড়েছে, এরকম একটি খবর পড়েছি। ডক্টর সেজান মাহমুদও বলেছেন এই বিষয়ে। তো এই মানে মানুষ থেকে মানুষে জিকা সংক্রমণের আশঙ্কা যেহেতু এখন শুরু হয়েছে, এটা থেকে প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কি পরামর্শ দেবেন? ডক্টর নাকিব আহমেদ আপনার কাছে আসছি।
মানুষ থেকে মানুষের প্রসঙ্গে আমি ছোট্ট করে বলি, এবং আমি শিওর যে এটা সবাই আরো এর সাথে যোগ করবেন, যে যৌন সঙ্গমে যে যদি জানা যায় যে কারো জিকা আক্রান্ত হয়েছেন বা এরকম সম্ভাবনা আছে এবং ওরকম দেশ থেকে এসেছে, তাহলে যেমন সাবধানের মার নেই, আমি ডক্টর সেজানের কথাটা ধার করেই বলছি, যে তাহলে সতর্কতামূলক হিসাবে যৌন সঙ্গমের সময় স্বামী স্ত্রীর তখন সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি বিশেষ করে এই ব্যাপারে এই জিনিসটা অ্যাড করতে পারি। আর সেই সাথে প্রেগনেন্ট ওয়ুমেন এবং প্রেগনেন্ট ওয়ুমেন এবং গর্ভবতী মহিলা এবং সেই সাথে জিকা ভাইরাস নিয়ে বেশ আশঙ্কার কথা চারিদিকে শোনা যাচ্ছে। সতর্কতামূলকভাবে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা, যেহেতু মাইক্রোসেফালি বা মাইক্রোকেফালি যেভাবেই বলুন না কেন এই প্রসঙ্গটা যেহেতু আসছে, কাজেই সতর্কতামূলক হিসাবে সেই জিনিসটা বারবার করা, যদিও সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় তিন মাসের সময়ের আগে এটা বোঝা যাওয়ার কথা না, তবুও এই সতর্কতামূলক ব্যবস্থা।
ধন্যবাদ। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আমি আলোচনায় আসবো ডক্টর নাফিস আহমেদ খানের কাছে। হ্যালো
হ্যালো, আমি বাংলাদেশি বার্তা থেকে তানিয়া বলছি।
জি
জি, আমি শুনতে পেয়েছি যে আমাদের এখানে আমাদের দেশে জিকা ভাইরাস সংক্রমণ হয়েছে, তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি এবং এটা ওষুধ কি, আমরা এটা থেকে কিভাবে রক্ষা পেতে পারি?
ধন্যবাদ তানিয়া। আসলে এই বিষয় নিয়ে এতক্ষণ ধরেই আমরা আলোচনা করছিলাম যে এটা থেকে বেঁচে থাকার উপায় কি। ডক্টর নাফিস আহমেদ খান, জিকার কি আসলে কোনো ওষুধ বেরিয়েছে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে?
না, জিকার কোনো সুনির্দিষ্ট ওষুধ বেরোয়নি এবার নাই, এবার অনেক অনেক ভাইরাস থেকে সুনির্দিষ্ট কোনো ওষুধ নাই। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আছে, সেটা আমি বলেছি আগেই, যে জ্বর হলে জ্বরের চিকিৎসা করতে হবে, গায়ে ব্যথা হলে ব্যথার চিকিৎসা করতে হবে, যখন যে সিমটমস হবে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি আরেকটা প্রশ্ন একটু ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে আমি আগে একবার বলেছিলাম যে খুব ভীত সন্ত্রস্ত হওয়ার প্রয়োজন নাই। আমি বলতে চাইনি যে জিকার বা যে কোনো একটা অসুখের ঘটনায় আপনি অবজ্ঞা করবেন ঘটনাটিকে, এখানে ব্যাপারটা অবজ্ঞা নয়। ব্যাপারটি হচ্ছে যেমন আপনি অবজ্ঞা করবেন না, তেমনি খুব ভীত সন্ত্রস্ত হওয়ার প্রয়োজন নেই। একটা বিষয়ের গুরুত্ব তাকে গুরুত্ব সহকারে নিতে হবে, বাট এর জন্য খুব ম্যাসিভ প্যানিকি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর চিকিৎসার ব্যাপারে আমি বলবো, ইন দিস পার্টিকুলার কেস প্রিভেনশন উইল বি বেটার দেন কিওর, আপনাকে এটাকে প্রিভেন্ট করতে হবে। ইংরেজিতে যেমন বাংলায় বলা আছে সাবধানের মানে, ইংরেজিতে একটা কথা আমার খুব ভালো লাগে, স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের এক কোর অসময়ের দশ কোর, তো যেটা সময়ে করা যাবে সেটা সময় থাকতেই করতে হবে।
ধন্যবাদ আপনাকে। ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে আসবো একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে মশাবাহিত এই রোগ জিকা গত প্রায় দেড় বছরে প্রায় 15 লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর এর প্রতিষেধক অত দ্রুত বের হচ্ছে না, কেন?
আসলে এটা, এই প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তর কিন্তু অনেক জটিল। সেটা প্রতিষেধক বলি বা টিকা বলি অথবা এমনকি চিকিৎসার বিষয় বলি, এগুলো তৈরি হতে অনেক সময় লাগে, আর ভাইরাসের ক্ষেত্রে সেটা আরও বেশি সময় লাগে। তো অত জটিল ব্যাখ্যার মধ্যে না গিয়ে আমি কয়েকটি আশার সংবাদ বলি। সেটা হলো যে আমেরিকান FDA ইতিমধ্যেই একটি টিকা টেস্টিং শুরু করে দিয়েছে, ইনোভিও ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা শুরু করেছে। এটা খুব আশা দেখা যাচ্ছে যে হয়তো ভবিষ্যতে জিকার টিকা দেওয়া সম্ভব হবে, এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু এটা শিশুদেরকে আক্রান্ত করে, ভবিষ্যৎ শিশুদের, সুতরাং আমাদের অন্য যে কোনো টিকার মতো, লাইক আমরা যেমন ধরেন DPT দিচ্ছি অথবা BCG দিচ্ছি, এরকম টিকার মতো জিকার টিকাকেও ভবিষ্যতে হয়তো ইনক্লুড করা যায় কি না। আবার ধরুন আমি আর একটি গবেষণার কথা বলি, যেটা আমার পূর্বতন মেডিকেল কলেজ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনে, এখানে রিসার্চাররা যেটা করেছেন যে নতুন ড্রাগ তৈরি না করে 6000 নানান রকমের ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ তারা পরীক্ষা করছে যে কোনো একটি জিকাতে কাজ করে কিনা, এবং সেখানে খুব আশার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি পুরো রিপোর্টটা বলতে পারবো না, কারণ হলো এটা এখনো ফাইনালাইজ হওয়ার পথে, সেই জন্য এটা আর একটা আশার কথা। তো এটা তৈরি হতে সময় লাগে, তার কারণ হলো নানান ধাপে পরীক্ষাগুলো করতে হয়, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, এরকমভাবে পরীক্ষা করে একটা ড্রাগ অথবা একটা টিকা আমাদেরকে অ্যাপ্রুভ করে দেন ড্রাগ এবং আদার অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য সময়টা অনেক বেশি লাগে, কিন্তু আশার কথা যে দুটো জিনিসই পথিমধ্যে আছে।
আমরা দুজন শ্রোতার প্রশ্ন নিয়ে তারপরে আলোচনা শেষ করব।
হ্যালো, হ্যালো,
জি বলুন, কে বলছেন, কোথা থেকে?
মোহাম্মদ মিফতাহউদ্দিন বলছি, লোহাপুর নলহাটি বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি জি বলুন, আজকে আমাদের বিষয় জিকা ভাইরাস নিয়ে।
হ্যাঁ, আমার আজকের আলোচ্য বিষয়ের প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি যে জিকো ভাইরাস সম্বন্ধে আমরা জেনেছি যে হঠাৎ এই রোগে সবাই আক্রান্ত হচ্ছে, ইদানিং আমাদের ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু 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 জেলায় এই ভাইরাসটি ধরা পড়েছে। তো আমি মাননীয় অতিথি প্যানেলের কাছে জানতে চাইছি যে এই পশ্চিমবঙ্গের এই কয়েকটি জেলাতে কি কারণে এই জিকো ভাইরাসটা মানে ছড়িয়ে পড়লো এবং এর প্রতিকার কি জানতে চাই।
আরেকজন শ্রোতা আছেন বাংলাদেশ থেকে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আমি বাংলাদেশ থেকে মাসুমুল্লাহ মাজেদ বলতেছিলাম, গাজীপুর থেকে।
জি জি,
জিকা সংক্রমণের আশঙ্কা বাংলাদেশে আছে, প্রতিকার কিভাবে করা যায়, কিভাবে জিকা ভাইরাসগুলো মানুষের দেহে ছড়ায়, এর লক্ষণগুলো কি কি, একটু যদি আলোচনায় পরিষ্কার করে বলতেন।
এর সঙ্গে আমাদের ফেসবুকের দুই তিনজন শ্রোতার প্রশ্ন আমি খুব সংক্ষেপ করে বলছি। প্রথমেই নূর আলমের প্রশ্ন, জিকা ভাইরাস সংক্রমণ কোন দেশে সর্বপ্রথম হয়েছিল এবং জিকা নাম আসলো কিভাবে, এক প্রশ্ন। দুই হচ্ছে জিকা সংক্রমণ কি এবং কিভাবে সৃষ্টি হয়, হাশেম খান বেলগাছা জামালপুর থেকে প্রশ্ন করেছেন। আর একজন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, না উনি মন্তব্য করেছেন গুরুত্বপূর্ণ বিষয়, সচেতনতা বাড়ানো জরুরি। একদম আমরা শেষ পর্যায়ে রয়েছি। ডক্টর সেজান মাহমুদ, আপনাকে এক মিনিটের ভিতরে একটু
আমরা এই কথাগুলো বলেছি, আমি যত দ্রুত পারা যায় বলি। জিকা নামটি এসেছে উগান্ডা বা ইউগান্ডার একটি বন যার নাম জিকা, সেখানে 1947 সালে প্রথম একটি বানরের ভেতরে এই রোগ ধরা পড়ে, সেই নাম থেকে নাকিব খান সেটা, নাকিব আহমেদ সেটা বলেছেন, ডক্টর নাকিব আহমেদ। আর এটার হবার যেগুলো লক্ষণ সেটা খুব সাধারণ জ্বরের মতো, চোখ লাল হয়ে যাওয়া, জ্বর হওয়া, র্যাশ ওঠা এবং জয়েন্ট পেইন বা গাটে ব্যথা করা, এইগুলো খুব সাধারণ লক্ষণ। কিন্তু পরীক্ষা না করে বা রক্ত পরীক্ষা না করে এটা কোনোভাবে বলা যাবে না যে এটা জিকা ভাইরাস কিনা।
ধন্যবাদ। জি বলুন।
আর এটার প্রিভেনশন যেটা বলেছি যে প্রতিরোধের জন্য যে কোনো মশাবাহিত রোগকে যেভাবে প্রতিরোধ করা যায়, নিজেরা মশা নিধনের জন্য ব্যবস্থা নেওয়া, ঘরের আশেপাশে মশা নিধন ব্যবহার করা, তারপর নেট বা মশারি ব্যবহার করা এবং লং স্লিভ বা লম্বা হাতার জামা কাপড় পরা, যদি সম্ভব হয় এক ধরনের লোশন বা স্প্রে পাওয়া যায় যেটা মশাকে দূরে রাখে, সেগুলো ব্যবহার করা, এই ধরনের সাধারণ প্রতিরোধ ব্যবস্থা নিতে পারলেই, মশার কামড় থেকে দূরে থাকতে পারলেই জিকা অনেক ক্ষেত্রে প্রতিরোধ।
ধন্যবাদ আপনাকে ডক্টর নাকিব আহমেদ, আপনাকে সমাপনী বক্তব্য রাখবার অনুরোধ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। আমিও সংক্ষেপে এটাই বলছি যে জিকা ভাইরাস সম্প্রতি এটা বিশ্বে মনোযোগ আকর্ষণ করেছে এবং এই নিয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত এবং আমাদের কনসার্ন থাকা উচিত দুইভাবে, স্থানীয়ভাবে লোকাল পর্যায়ে একটা 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 এরিয়াতে যে কেউ সচেতনতা বাড়াতে পারেন এই ব্যাপারে জানার চেষ্টা করে বা জেনে, এবং সরকারেরও উচিত হবে এটা বারবার এই ব্যাপারটা মানুষকে আশ্বস্ত করা, এবং তাহলেই হয়তো প্যানিক জিনিসটা ছড়াবে না, কিন্তু প্যানিক না ছড়িয়ে মানুষ এই ব্যাপারে জানতে পারবে। সেই জন্যে বারবার এটা মিডিয়াতে আসতে পারে, রেডিও, টেলিভিশন এবং ফেসবুক, বিভিন্ন রকমের যে মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোতে এর সতর্কতামূলক খুব আকর্ষণীয়ভাবে খুব সংক্ষেপে যাতে মানুষ এগুলো বুঝতে পারে এবং মোদ্দা কথাটা জেনে নিতে পারে, এই উদ্যোগটা নেওয়া উচিত সরকারি পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে।
ধন্যবাদ আপনাকে ডাক্তার নাফিস আহমেদ খান। আপনি শেষ করার আগে আমার প্রশ্নটি হচ্ছে যে এই প্রতিষেধক বানাতে নাকি 10 বছরের মতো সময় লাগতে পারে, এইটু একটু যোগ করে এক মিনিটের ভিতরে আপনি দয়া করে যদি বলেন।
আমি দুটো কথাই বলবো, যে কোনো ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন এই মুহূর্তে নেই, কিন্তু সচেতন হতে হবে, যেটা আমার আর দুই বন্ধু বলবেন, সচেতন হতে হবে, সরকারকে সচেতন হতে হবে, ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে, প্রত্যেককেই সচেতন হতে হবে, স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে, সামাজিক ভাবেই সচেতন হতে হবে। 10 বছর যদি লেগেও যায় ভ্যাকসিন তৈরি করতে, ঠিক আছে, এর আগে অনেক মানুষ সবাই মিলে একই সঙ্গে যদি উইথ পারফেক্ট নলেজ এন্ড ইন্টেলিজেন্স চেষ্টা করে এটা প্রতিরোধ করা খুব একটা দুর্বল ব্যাপার নয়।
অসংখ্য ধন্যবাদ ডক্টর শেজান মাহমুদ, ডক্টর নাকিব আহমেদ এবং ডক্টর নাফিস আহমেদ খান তিনজনকেই। সুপ্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা যেটি জানলাম যে বানর থেকে 47 সালে জিকার উদ্ভব হয়েছিল, পরবর্তীতে 52 সালে মানুষের মাধ্যমে তানজানিয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে জিকা মানুষে মানুষে ছড়াতে শুরু করে এবং বর্তমানে 70 দেশে, 15 সাল থেকে এ পর্যন্ত 70 দেশে জিকা ভাইরাস আক্রমণ হয়েছে, বাংলাদেশও এর আশঙ্কায় রয়েছে। আমরা জিকা সম্পর্কে সতর্ক থাকব এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
শুরু করছি আমাদের কলকাতা এবং আমাদের ঢাকা সংবাদদাতা, বর্তমানে যিনি কিনা লন্ডনে রয়েছেন, তাদের দুটো প্রতিবেদন দিয়ে। গৌতম গুপ্ত কলকাতা থেকে বলছেন যে 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়লাভ করবেন, হিলারি ক্লিনটন না ডোনাল্ড ট্রাম্প, তা নিয়ে যুক্তরাষ্ট্রে যেমন আলাপ আলোচনা চলছে তেমনি এর প্রভাব পড়েছে খোদ কলকাতাতেও। এ সম্পর্কে গৌতম গুপ্ত।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আমেরিকান সেন্টারে এই দুই পদপ্রার্থীর হয়ে তর্কযুদ্ধ করলেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট লেজিসলেটর অরুণা মিলার এবং রিপাবলিকান সেনেটর ওয়েন হার্পার। আমেরিকা যে আদতে অন্য দেশ থেকে চলে আসা মানুষদেরই দেশ, একথা স্বীকার করেও ট্রাম্পের অভিবাসন বিরোধী মতকে সমর্থন করা হার্পারের পক্ষে মোটেই সহজ ছিল না। ট্রাম্প সমস্ত মুসলমান কি মনে করেন সন্ত্রাসবাদী, কোন মহিলাই তার মতে উচ্চ পদে বসবার যোগ্য নন। অন্যদিকে মিলার মনে করিয়ে দিলেন ট্রাম্পের যে তথাকথিত আমেরিকান ড্রিম তার সঙ্গে কিন্তু চিরাচরিত মার্কিন স্বপ্নের আকাশ পাতাল তফাৎ। হারপর অবশ্য আশা প্রকাশ করলেন নির্বাচনী প্রচারের বাকি 2 মাসে এবার ট্রাম্প নিজের বক্তব্য আর আগের মতো হয়তো চাঁচাচোলা ভাষায় বলবেন না, শ্রোতারা যেন অসন্তুষ্ট না হন সেদিকে খেয়াল রাখবেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফ্রান্সের পুলিশ এখন নিশ্চিত করেই বলছে যে নটরডেম ক্যাথিড্রালের কাছ থেকে উদ্ধারকৃত সিলিন্ডার গ্যাস ভর্তি একটি প্রাইভেট কার নাশকতার লক্ষ্যেই ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। লন্ডন সংবাদ, লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
পুলিশ ইতিমধ্যে একজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করেছে। নটরডেম ক্যাথেড্রাল হচ্ছে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল, যেখানে প্রতি বছর 13 মিলিয়ন পর্যটক ভ্রমণ করতে যান। ইএমই টেলিভিশন জানায় ঘটনাটি রবিবারের, পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বুধবার তা প্রকাশ করেছে। গাড়িটির ভেতর থেকে 7টি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে, তবে এগুলোতে ডেটোনেটর সংযুক্ত ছিল না। জনবহুল এই এলাকায় নম্বর প্লেট বিহীন গাড়ি দেখেই পুলিশের সন্দেহ হয়। এরপরই তারা তদন্ত কাজ শুরু করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ঘটনাটিকে টেস্ট রান বলে উল্লেখ করেছে। উল্লেখ্য যে ফ্রান্স অনেকদিন থেকেই সন্ত্রাসীর ঝুঁকিতে রয়েছে। গত কয়েক বছরের সন্ত্রাসী হামলায় 200 জনের প্রাণহানি ঘটেছে। নিসে সাম্প্রতিক ট্রাক সন্ত্রাসে 84 জন মারা যান। দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। অতুল রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এবার অন্যান্য সংবাদ। সিরিয়ার মধ্যাঞ্চলবর্তী হামা প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী সেনাদের মধ্যেকার লড়াইয়ের হাত থেকে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়েছে প্রায় 1 লক্ষের মতো মানুষ ঘরবাড়ি ছেড়ে। আগস্টের 28 ও 5 সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে জানিয়েছে আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা। ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়ার রাক্কা শহরকে মুক্ত করতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অভিযানে তুরস্ক যোগ দিতে প্রস্তুত থাকবে বলে জানা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের সূত্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে গত 2 সপ্তাহে ইয়েমেনে আল কায়দার সঙ্গে জোটবদ্ধ পক্ষকে নিশানা করে পরিচালিত একটানা বিমান হামলায় 13 জঙ্গি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সূত্রের এক বিবৃতিতে বলা হয়েছে আগস্টের 24 তারিখ ও 4 সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে ইয়েমেনের মধ্যাঞ্চলবর্তী সাবওয়া প্রদেশে 3টি বিমান হামলা হয়। মালয়েশিয়ায় এই প্রথম মশাবাহিত জিকা ভাইরাস সংক্রমিত অন্তঃসত্ত্বা এক মহিলার সন্ধান মিলেছে বলে বলা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সুব্রমণিয়াম আজ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন 27 বছর বয়সী বিবাহিত ওই মহিলা সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন দক্ষিণী রাজ্য জোহরের বাসিন্দা। সিঙ্গাপুরে এখন জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, মোটমাট 275 জনের দেহে জিকা সংক্রমণের আলামত মিলেছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.